8 জানুয়ারি 2015 জুমার পরের বার মজলিসে শেখুল হাদিস আরেক বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতুল্লাহ আলিয়া
পরিপূর্ণ হয়ে যায়। কিছুক্ষণ এই জিকির করো, কয়েকবারই হোক, আফসোস যে দিনের তরবিয়ত নাই, এলম আছে, তালিম আছে, তরবিয়তের কোন এসা মামলা যে জিকির হলো কেসা আজীব শান, যে রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের কথা বিশ্বাস করে না মোমেনরা, আর কথাই তো মোমেনরা বিশ্বাস করে, ইউসাদ্দিকু কুল্লা কালামি নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুমিনিন, রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম হার কোথায় তো হার মোমেন বিশ্বাস করবে। তো যেখানে রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম বলছেন যে জিকিরের মজলিস হল, তো সেখানে ফেরেশতারা ঘিরে ফেলেন সেটা, হ্যাঁ না, এবং গাশিয়াতুর রহমান রহমতে রহমত তাদেরকে একদম বেষ্টিত করে ফেলে, মানে রহমতে একদম মুকাম্মল তারা পূর্ণাঙ্গ ভাবে ডুবে যায়। তো যারা যে আল্লাহর রহমতে ডুবে যেতে চায়, অনেকে আছে পদ্মায় ডুবতে চায়, কেউ কক্সবাজারের সমুদ্র সৈকতে ডুবতে চায়, আর যারা আল্লাহর রহমতে ডুবতে চায় তারা যেন জিকির করে একসাথে, একসাথে বসে জিকির করলো রহমতে একদম ডুবে গেল। এবং নাজালা তারাই সাকিনা, অন্তরে নূর নাজিল হবে, নূর, এবং সে নূর নাজিল যে হবে টেরো পাবে, সেটা কিভাবে শান্তি অনুভব হবে, সুকুন ইতমিনান আরাম অনুভব হবে জিকিরের বরকতে। আজিম বলো না এসা আজিম শান জিকির থেকে কি জন্য মাহরুম থাকা, থোড়া সা জিকির করলে এত আজিম শান ফায়দা। ফের মজা হলো যে এর পরপরই ফেরেশতারা কি আল্লাহাকের কাছে রিপোর্ট করে জলদি জলদি, তা আল্লাহাক নিজেই জিজ্ঞেস করেন ওদেরকে কেমন দেখলাম কি করে, ফেরেশতারা বলেন দেখলাম তোরা আপনার জিকির মজবুত, হ্যাঁ, এবং খুশি হয়ে গেলেন রব্বুল আলামিন যে এসা আমার বান্দা না দেখে এরকম করে, দেখলে কেমন করতে গুলো, আল্লাহাক নিজেই বলেন ওরা তো না দেখে এমন করে, দেখলে কেমন করছে, ফেরেশতারা বলে দেখলে তো আপনার জন্য একদম পাগল থাকতো, অন্য কোনো দিন খেয়াল থাকতো নাকি ওদের। আজিম শান রব্বুল আলামিন, বাহ বাহ বাহ, এজন্য কোন রুটিন বানায় জিকির করা শুধু এতটুকুই না, মৌকা হলো ইজলিস বিনা নুমিন সাহাতান, আসো ভাই চলো, ওখানে আরেক রেওয়ায়েত আছে ইজলিস বিনা নুমিন সাহাতান নাজকুরুল্লাহ, আসো ভাই চলো আল্লাহর আল্লাহর জন্য একসাথে বসি এবং চলো আল্লাহ পাকের জিকিরে মশগুল হয়ে যায় নাজকুরুল্লাহ। نو من ساعتن نذکر اللہ حال، جبکہ ہم اللہ کی اللہ کے ذکر میں مشغول بھی ہو جائیں، ایسا معاملہ. ایجن تھوڑا سا ایک جگہ پوچھلام، تین چار جنی ہو دوجن ہی ہو، دوجن ہو لو ایک جماعت، دوجن ہو لو ایک جماعت. ہاں تو بوشے بوشے ایک سنگے ذکر کر لو، ذکر کر لو تو وہاں فرشترہ ای سب آئیسے ایک دم کھیرے فلمن فرشترہ، فرشتہ دو سنگے تک لو کتو کن. ایوہم اللہ پاکر رحمت رمود جیبے تک لو نوری نور ماشاءاللہ. قرآن شریف اللہ پاک بولتے وذکر اسم ربک، تمہار ربر نام لو، تمہار ربر نامر ذکر کرو، وذکر اسم ربک. اور حدیث تو آسے لا تقوم الساعة حتى يقول احد اللہ، حتى يقول احد اللہ، ایک روایت سے حتی یقول اللہ، ایک روایت سے حتی یقول احد اللہ اللہ. جب تو کن کیو اللہ اللہ ذکر کروے قیامت قائم ہوگی نا. تو بوجھا جائے دیکھیں ذکر کتو بڑو دول، ذکر مشغول بندہ قیامت ہی ہوتے بر بنا. تو بوجھا گلو جے ذکر کرونے اللہ بولا جھامیلہ تو کے حفاظت ہو، ذکیر برکتے نانان رکم جھامیلہ جمیلہ تو کے حفاظت ہو. اللہ پاک دیکھیں جے چامر ذکیر مجھگلے کی کرو تم نے چراک ہوئے گنو چی کرو تفسیر کبیر ایسا نا دے بعد چیس ہوئی چھوٹو معصوم بچہ بسم اللہ الرحمن الرحیم سبق نیسے اس کا در کسے ایک اسیلہ اللہ پاک کبر اور بابا رضا بندو گروہ دیسن چھوٹو بابو بولے چھوٹو بابو بولے آمی اللہ سیمہین رحمت والا بابور بابا رضا بندو گروہ دیسن رب بر حکمی بابور بابا رضا بندو گروہ اور بابا رب بر حکمی بابور رب بر حکمی بابور رب بابور رب عجیب شان اللہ پاکر بہت ہی اللہ تعالیٰ عجیب شان رب العالمین شان ہی عجیب دیکھا جائنا کہ تو کیسا عجیب نہ دیکھیں ہی محبت لگے بوجھا جائے جتنی کیسا ہے شندر عجیب محبت نہ دیکھیں ہی عجیب لگے دیکھ لیں کی ہوگی اللہ آمدر قبول کریں ایمان بورن دولت رو بھائی ایمان اللہ پاکر اطاعت اللہ پاکر ذکر اللہ قسم اگلو جنت رتکو نامی شمبت ایمان اللہ پاکر ذکر ایمان اطاعت جنت رتکو بورو جنی جنت تو آرامر جگہ ایمان کھاوا لوا کھوب کرو پھرتی کرو کھلا دلو کورو جب کینا منو ہے جیتے پڑے ایک انہیں تو دیکھیں لوگے رہا تو کھلا پسند ہو کرے اور یہ دیکھیں کنو کنو پاکستان کورا چیتے کسو عالم علم رہا ہو جے کھلن بڑا 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 مانوش عالم رہا کھلن کی کھلا ہے تا بیڈمنٹن کیا نو بیڈ بولو ہی ترے گوڑ منٹون کیا نو بول رہا کی جنہوں نے اٹھا رہا ہے بیڈ منٹون بولے جنہوں نے ہمیں اٹھا نام بولتی مونتا ہے بھائی اٹھا رہا ہے گوڑ منٹون بولتا جائے ہو تو اٹھا تو کراچی تے مہارا تقی اس منی شاہ پروفی اس منی شاہ کیوں نو بھائی بیڈ منٹون با گوڑ منٹون اٹھا کھیلے بھائی نا تو ایتے بوجھا جائے جے بھالو لکی رہا ہو کیا لے پہلے علماء اکرام ہو جو دی جانتے کھلتے آرم لوگ رہے میرے آن ہوتی نام لیا پورو پھر جیلیاں نے جو دی بیٹ منٹن کیا لے تو کیسا موزہ ہو موزہ ہی ہو رہا آمی تو کھلو ہے انشاء اللہ আগে থেকে নিয়ত করতেছি, আল্লাহ তাআলা কবুল করেন ইনশাআল্লাহ। কোন রকম আল্লাহ পাক পর্চা হাতে ধরায় দিল, যা ভিতরে ঢুকে দে। আমার শেখ রহমতুল্লাহ আলী লাঠি খেলা শিখছিলেন শাহাবুদ্দিন ফুলপুরি রহমতুল্লাহ আলীর নিকট। হাজর ফুলপুরি শিখেছেন আমার শেখকে হজরত মাওলানা আবরার হোসেন রহমতুল্লাহ আলীকে লাঠি খেলা। শাহাবুল গনি ফুলপুরির যে লাঠি ছিল যেটা হজরত দিন রাত সরিষার তেলে ডুবাই রাখতেন, তেল দিয়ে একদম ডুবাই রাখতেন, চুবাই রাখতেন, পুরা তেল ভর্তি একদম গায়ে, শরীরে তেল আর তেল, দেখতে লাঠি একদমই সুন্দর লাগত, জিন্দা তাজা এবং মনে হতো বড় বীরত্বপূর্ণ। তো সেই লাঠির নাম রাখছেন হজরত আব্দুল জব্বার। হজরত ফুলপুরি লাঠি দিয়ে খেলতেন, লাঠি যখন এইভাবে ঘুরাইতেন মানে দূর দূর পর্যন্ত কোন মানুষ কাছে আসতে পারত না, এত ভয়ঙ্কর ভাবে লাঠি চালাইতেন। হ্যাঁ, এবং হজরত হাকিম মোহাম্মদ মাওলানা থানভী রহমাল্লাহ বলতেন যে আমার এখানে কখনো দুশ্মন হামলা করলে আমার কোন সেনাবাহিনী লাগবে না, আজমগড় থেকে আমি মাওলানা আব্দুল গনিকে ডাকাবো, সে একাই 500 দুশ্মনের মোকাবেলার জন্য যথেষ্ট। একবার বরিশাল মাহমুদিয়া মাদ্রাসার উপরে পাকিস্তান আমলে কিছু দুষ্টরা হামলা করছে, বুঝেন না আপনারা, হামলা করছে কি কি নিয়ে আসছে, একদল দুষ্ট লোক, শত শত লোক হামলা করেছে, দুই চার দশজন না, শত শত লোক। তো এই কাকরালিয়া আলেম বুজুর্গ ছিলেন মাওলানা আবুল ফাতাহ সাহেব রহমতুল্লাহ আলী, ওনার ভগ্নিপতী ছিলেন ভোলাতে একজন আলেম, অনেক উঁচু লম্বা একদম তাগড়া মোটা শক্তিশালী, দেখলে মনে হইতো যে অবাঙালি। হ্যাঁ, নাম আমার মনে আছে, ওই লোক সে আপনি তো এই দেখো সাক্ষী পাও। হ্যাঁ, একদমই দেখলে মনে হইতো বাংলাদেশি। হ্যাঁ, অনেক উঁচু লম্বা ভীষণ হেলথি, ইনি লাঠি খেলা জানতেন, একটু দুষ্ট গেছে ওর মানুষ ছিলেন পূর্তিবাদ। এই লোক এই মাহমুদিয়া যখন পড়তেন তো এই সাপ ধরতে জানতেন, উনি সাপ ধরে আইনে এরকম মানুষের সামনে ঘুরে যেতে, এক এক লোক এক এক টাইপের হয়, সাহসী মানুষ। তো উনি এরকম একদিন মাহমুদিয়া মাদ্রাসা সবক পড়তেছেন, সাথীদেরকে সহ একসাথে হুজুর এক সাইডে বসা না, সব কিতাব পড়াইতেছেন, ছাত্ররা সবাই পড়তেছেন, সাপ একটা তার সঙ্গে যে ছিল কেউ তো জানে না, কেমনে কোথায় লুকিয়ে রাখছে, দিছে সবকের মাঝখানে সাপ ছেড়ে উইটা সব দৌড় যে যেদিকে ওই লোকই উনি আমার শুনেছেন। আমি দেখলাম যে বেড়া এই দেখলাম যে হুজুর ওইটা দৌড় হুজুরি কেবলটা কি পড়াবে, উনি এটা পয়লা দৌড়ছে। মুসা আলাইসলাম, মুসা আলাইসলামকে আল্লাহ জিজ্ঞেস করেছেন যে মুসা তোমার হাতে এটা কি, অমাতিল কে বিয়ামি নিগেজা মুসা তোমার হাতে এটা জিনিসটা কি, বলছেন যে হিয়া আশ্রয়, এটা তো আমার লাঠিটা, আশ্রয়ের তর্জমা কি জানো, এটা আমার লাঠিটা। হ্যাঁ, এটা কারণ এটা এজাব আদে খারেজির জন্য। হ্যাঁ, লাঠি যে কয় কিন্তু ওই যে সংক্ষেপে আসলে হল লাড়ি, আমার লাড়িটা এটা। এই মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি শেখুল হাদিস খালি মাওলানা আজিজুল হক সাহেব বললে মজা লাগে না, হুজুরের নামই এরকম যে আল্লাহ পাক যাদেরকে ইজ্জত দেন তো এসআই ইজ্জত দেন, সবাই শেখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব হুজুর বলে, তাই না, মাওলানা আজিজুল হক সাহেব বলে কেউ মনে হয় না, আমি কোন সময় জলদি বলে ফেললে ফের ভালো লাগে না, আরাম পায় না, মজা লাগে না, তার মনে হয় কমই হয়ে গেছে, আল্লাহ পাক ইজ্জত দেন তো ইজ্জত এরকম হয়। সেগুলো দিস মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ হুজুর আমাদের উস্তাদ, হুজুরের কাছে বোখারি শরীফ করছে। তো ইনি ওনার এক গুণ ছিল যে কোন আল্লাহর উলি দেখলে বয়সও উনার থেকে ছোট হোক, এলেমে উনার থেকে ছোট হোক, কিন্তু হুজুর তার সামনে নত হয়ে যেতেন। সারাটা জীবনই দেখলাম হুজুরের এই গুণটা, সেগুলো আল্লাহর কোরআনের দেওয়ানা ছিলেন এই মানুষটার ভাই আজিব। হুজুর আবার খানিকটা রাজনীতির সঙ্গে জড়িত হয়ে গেছেন কারণে মুসলমান ভাইরা হুজুরকে অনেকে চিনতে পারেনি, ভুল করছে। রাজনীতির সাবজেক্টই এমন যে এটাকে সকলে সুন্দর নজরে দেখার সুযোগ কম পায়। সবাই গোল, অনেকেই গোলমাল রাজনীতি করে, এসা রাজনীতি করে যেটা তর্কের বিতর্কের ঊর্ধ্বে থাকে না। তো বিজ্ঞ আলেম বুজুর্গ আউলিয়াদেরকে ওর মধ্যে জড়িত দেখলে অনেকে এই বিষয়টাকেও অসুন্দর নজরে দেখতে শুরু করে। যাই হোক, তো হুজুর সাদা সিধা সরল সহজ মানুষ ছিলেন, একদমই আজব। এত বড় আলেম কিন্তু একদমই সাদা মাঠা জিন্দগি ছিল, পোশাক আদি কখনো শান শওকতে আমি চলতে হুজুরকে দেখিনি। মৌলভীবাজার হুজুরের বাসা ছিল ওই যে এই আজিমপুর, কোথায় আজিমপুর, আজিমপুর এখন ওই একই জায়গাতেই বাসা। হুজুরের বাসা হলো আজিমপুর, আর হুজুর লালবাগ মাদ্রাসায় সকালবেলা বোখারি শরীফের সবক পড়াইতেন আমাদেরকে। সবক পড়ে বড় একটা বাজার করে ঝুড়ির মধ্যে, ঝুড়ি না বড় একটা ঝুড়ি, এইটা নিজের হাতে এরকম ধরে শক্ত মজবুত ঝুড়ি, মনে হয় বাঁশের বেত দিয়ে বানানো মনে হয় না কি। হ্যাঁ, একটা মজবুত ঝুড়ি এটা হাতে নিয়ে মৌলভীবাজারে যাইতেন নিজে, কোনো খাদেম খুদ্দাম না, কোনো খাদেম নেই, নিজেই নিজে নিজের খাদেম গিয়া সেখান থেকে নিজে বাইসা বাইসা বাজার করতেন, বাসা 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 মাছ গোস্ত তরকারি এইটা নিজের হাতে ধৈরে বহন করে বাসায় নিয়ে যেতেন। একদম তাজা তাজা মাছ তরকারি গোস্ত, স্বাস্থ্য ছিল পেটা শরীর একদম মজবুত স্বাস্থ্য ছিল। যাই হোক, তো একদিন বয়স যখন হয়েছে তো শরীর ভালো মাশাআল্লাহ, একটু হাঁটুতে ব্যথা ছিল, হাঁটুতে ব্যথা ছিল, ওই নামাজের সেজদা করার পরে উঁচা যে আত্মাহাতের জন্য বসবেন তা পারতেন না, ওই ঝুঁকে এরকম বসে থাকতেন, আত্মাহাতের শুরুতে আরামসে বসতে পারতেন না। তো মুফতি নুরুল হোসেন রহমতুল্লাহ একজন ছিলেন না ঢাকাতে, তো ধানমন্ডিতে হযরত মাওলানা আবরার হোসেন রহমতুল্লাহ আলাইহি আসছেন, হযরত মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি সেখানে গেছেন, ওনার সাহেব শেখের সোহবতে গেছেন, ওখানে বাইরে ঘন্টা ঘন্টা বসে থাকতেন শেখুল হাদিস রহমুল্লাহ শাহাবুদ্দিন রহমুল্লাহকে এক নজর দেখার জন্য। আজিম মুআমালা, আল্লাহ আল্লাহ, এত বড় আলেম, এই সারা মহাদেশের ওলামারা যাকে সম্মান করে, সম্মান করেন, শ্রদ্ধা করেন, এতটা বড় মানেন। যাত্রাবাড়ি মোহতান মাহমুদুল হাসান সাহেব বড় আলেম না, কিন্তু শেখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব রহমুল্লাহকে পাইলে হুজুরের সামনে নিজেকে এমন মিটাইতেন যে দেখার মতো। হুজুরকে উস্তাদ জানতেন, উস্তাদি লালবাগে যাত্রাবাড়ি মোহতান সাহেব লালবাগে পড়ছেন। হ্যাঁ, তো হুজুরকে ভীষণ উনি শ্রদ্ধা করতেন, করেন। তো ওখানে আসছেন শাহ আব্দুর রহমুল্লার মজলিসে সোহবতে বসে থাকতেন ঘন্টা ঘন্টা, পরে যখন বলা হইতো হুজুরে শাহ আব্দুর ডাকছেন, আল্লাহ কি পাগলের মতো ছুটে দিতেন। যে কোনো বাচ্চাকে যদি বলা হয় যে আয় খেলতে যাবি, তুই যে মাঠে আসরের পরে মাদ্রাসার ছাত্রদের দেখা যায় খেলতে দিলে এই যে দূর মাঠের দিকে ওস্তাদ টোস্তাদ কিছু চোখে দেখে না, যে হুজুরে পড়ায় হুজুরের দৌড়ের সময় হুজুরের গায়ের মধ্যে পড়ে যায়, দেখে হুজুর পড়ে গেছে ওনার ফালায় রেখে উল্টা ধরে মক্ত ভ্যাবজখানার ছেলেরা ছোট বাচ্চারা খেলাকে এত ভালোবাসে, বহুতই আশ্চর্য। যে ওস্তাদের বেতের ডরে মাগরিবের পরে কাঁপতে থাকে সেই ওস্তাদ আসরের সময় দেখতেছে তার সামনে ধুম খেলতেছে, ওস্তাদের পরোয়াই করে না। আজিব এক জাহানে হারায় যায় পোলাপানের সময়, বুঝাই যায় এগুলি বাচ্চা মানুষ, এটা যে বাচ্চা এটা পরিষ্কার বুঝা যায়, অর্থাৎ বেগুনা বাচ্চা, মাসুম বাচ্চা। যাই হোক, তো হুজুর বাচ্চার মতো দূর হইতেন একদম, হার দুই রহমতুল্লাহ আলাইকে, মাওলানা আবুল রকসের রহমতুল্লাহ আলাইকে একদম দেখার জন্য কি যে পাইতেন সেখানে গিয়া, কি মানুষ এরা, পৃথিবীর মানুষদের ওনাদের এইসব আখলাক দেখিয়া শিখবার কিছু নাই কি? যে সেগুলো দিয়ে হযরত মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বিশ্বের শ্রেষ্ঠ আলেমদেরকে দেখছেন, বিশ্বের শ্রেষ্ঠ আলেমরা তার উস্তাদ। আরবিতে হাদিসের ব্যাখ্যা, হ্যাঁ, শুধু হাদিস আর হাদিস, আর হাদিসের আলোকে হাদিসের ব্যাখ্যা, এরকম মোটা মোটা 18 ভলিউমে এলাউ সুনান লিখছেন যে আল্লামা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, তিনিও শেখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহর বুখারি শরীফের উস্তাদ। তারপরও ওনার পিপাসা মিটে নাই, এত বড় আলেমের কাছে বুখারি শরীফ পড়ার পরও ওনার পিপাসা মিটল না। আবার গেছেন ইয়া সেই দারুল দেওবন্দের বিখ্যাত আলেমে দিন আল্লামা শব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ, তখন চলে গেছিলেন ডাভেল, সে ডাভেলে গিয়া সেখানে তার কাছে আবারও বুখারি শরীফ পড়ছেন। যে আল্লামা শব্বির আহমদ উসমানীর সামনে দাঁড়ানোর মতো আলেমে দিন পৃথিবীতে কম হয়েছে। হ্যাঁ, এত বড় মানুষ ছিলেন যে বিরাট বড় বড় আলেমরা, বিরাট বড় বড় মহাদ্দেসরা আল্লামা শব্বির আহমদ উসমানীকে দেখলে কাঁপতে থাকতেন, এত বড় মানুষ, তার কাছে গিয়ে ফের হাদিস শরীফ পড়ছেন। সেই শেখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি এক আল্লাহওয়ালাকে দেখলে এমন ভাবে নত হয়ে যান যে নিজের অস্তিত্ব ভুলে যান। যে মানুষ নিজে দুনিয়ার জন্য কারো কাছে মোহতাজ ছিলেন না, একবারে তিনি জামালগড় মাদ্রাসায় বয়ান করতেছিলেন, এই গ্যান্ডারিয়া অঞ্চলে বিক্রমপুরের ব্যবসায়ীরা, ধনীরা, ফ্যাক্টরির মালিকরা, না কাপড়ের দোকানদার, এই তো বহু না, তো হুজুর বয়ান করতেছিলেন, হুজুর যেখানে যেতেন কোরআনে করিমের আজমত, ফজিলত, মর্যাদা, কোরআনে পাকের বিষয়ে খুব বয়ান করতেন হুজুর, যাতে মুসলমানরা সন্তানদেরকে কোরআনে পাক শিক্ষা দেয়। যেখানে বিক্রমপুরের ব্যবসায়ীরা খুব আসছেন, হুজুর বয়ানের মধ্যে বলতেছিলেন যে দেখেন আমিও কিন্তু বিক্রমপুরিয়া। তখন বিক্রমপুরের মানুষ খুব মজা করে হাসতেছিলেন, বিক্রমপুরের মানুষ বড় ভাগ্যবান যে তারা মাশা আল্লাহ খুব ব্যবসা বাণিজ্যের দিকে আগ্রহ, আল্লাহ রুজি রোজগার করা তো সৌভাগ্যের বিষয়। সিলেটের মানুষ সব খালি লন্ডন যাইতে থাকে, সিলেটের নাম নাকি দ্বিতীয় লন্ডন, আর একটা হলো ওই শরীয়তপুরের নড়িয়া, এটার নাম মানুষে বলে আরেক ইটালি। এখানের লোক ঘরে ঘরে লোকজন সব ইটালিতে চলে যায়, দলে দলে জামাই শ্বশুর ছেলে মেয়ে সব দল বান্ধব সব ইটালি যাও, ওখানে পয়সা কামাও, ভালো পয়সা কামাইতেছে, হ্যাঁ দিন ইমান হেফাজত করাচ্ছে, পয়সা কামাও খুব। এদিকে বিক্রমপুর এরা সব ব্যবসায়ীর দল, বিক্রমপুরের লোক ব্যবসা আর ব্যবসা। আর ওইদিকে বিক্রমপুর গেছিলাম একবার অনেক আগে, দেখলাম সকালবেলা কিরে বা পুরো বিল জোড়া কি, এটা দেখলাম যে এটা এইখান থেকে ওই ওই পারে যাবো, ওখানে কি নাস্তার দাওয়াত না কি জানি, না কোন মাদ্রাসায় যাওয়ার তারিখ ছিল ভোরবেলা, কাজ নেই কিন্তু যাওয়া যায় না, কেন পুরো বিল ভরা খালি সবুজ আর সবুজ। বললাম কি, সব আলু ক্ষেত, গোল আলু, ভালো। একদিকে মদিনা শরীফের সাহাবায়ে কেরামের আখলাক ছিল, খেত খামার খুব করতেন আল্লাহ পাকের রিজকে হালাল রিজিক তালাশের জন্য, আর মুহাজির যারা ছিলেন সাহাবাত তারা ব্যবসা বাণিজ্য খুব করতেন, দুটো রং ছিল সাহাবাদের মধ্যে, ব্যবসার রং আর কৃষি কাজের রং, দুটোটাই হালাল রিজিক তালাশের সুন্দর পন্থা সাহাবিদের তরিকা এটা। এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন কখনো অসন্তুষ্ট তখন নাই, তো তাকরির হয়ে গেল, কাওলান ফেলান তাকরিরান, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা এটা অনুমোদন হয়ে গেল যে তোমরা কৃষি কাজ করো খুব ঠিক আছে, ব্যবসা করো ঠিক আছে, হ্যাঁ ঈমানের সঙ্গে করো, সুন্নতের সঙ্গে করো, দ্বীনের সঙ্গে করো, সব ঠিক আছে, হ্যাঁ না, ওয়া মা সুবহানাল্লাহ। তো হুজুর এখানে বয়ানের মধ্যে বললেন যে আমিও কিন্তু বিক্রম পরিহার, কিন্তু দেখেন আপনাদের একটা কথা বলি, হুজুরের বাড়ি তো হুজুরের বাবা অনেক বড় ব্যবসায়ী ছিলেন, নাম করা ব্যবসায়ী, কিন্তু সেই ব্রিটিশ আমলে শেখুলুদ্দিন সাহেব রহমুল্লাহ যখন ঢাবেলে বুখারি শরীফ পড়েন, হুজুর আমাদেরকে বলছেন দেখো আমার বাবা এমন মানুষ ছিলেন, আলেম তো ছিলেন না, সাধারণ মানুষ ছিলেন, কিন্তু আল্লাহ তাকে এমন ইমান দিচ্ছেন যে সদস্য সাহেব রহমতুল্লাহ আলী হজরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমুল্লাহর কাছে বায়াত ছিলেন, মুরিদ ছিলেন, সদস্য হুজুরের একদম মানে পাগল ছিলেন শেখুলুদ্দিন সাহেব রহমুল্লাহর আব্বা যান। তো হুজুর বলেন যে আমার আব্বাকে সদস্য হুজুর অনেক পছন্দ করতেন, মহব্বত করতেন, এবং আব্বার ইন্তেকালের পরে সদস্য সাহেব রহমতুল্লাহ আলী আমাকে বলছেন যে তোমার আব্বার অনেক ভালো হালত, ইন্তেকাল করছেন যে নূর নূরওয়ালা হালত নিয়ে দুনিয়ার থেকে গেছেন দেখছি। তো এসা এবং বড় ধরনের ব্যবসায়ী ছিলেন ওই জমানার ওনার আব্বা। তো হুজুর বলেন যে যারা বিলাত পাঠাইত ছেলেদেরকে ব্যারিস্টারি পড়ার জন্য, তো তাদেরকে জিজ্ঞেস করছেন আমার আব্বা যে আপনারা মাসে কয় টাকা পাঠান আপনার ছেলের জন্য। তো ওই বাপ বলছেন যে আমরা তো মাসে 200 টাকা পাড়াই। হুজুর বলেন যে আমার আব্বা তখন বলছেন আমার ছেলেকে আমি বুখারি শরীফ পড়তে পাঠাইছি, তা আমি তো আরো বেশি দেওয়া দরকার, তো তার না পারি তো অন্তত প্রতি মাসে আমি 200 টাকা পাঠাবো। সেই ব্রিটিশ আমলে যখন এই পাঁচশিকা দিয়ে আপনার একটা বিয়ের কমপ্লিট সবে করা যেত আরামসে, সেই আমলে হুজুর বলেন যে আমার আব্বা প্রতি মাসে 200 টাকা পাঠাইতেন আমার জন্য। ওখানে পড়তেন আর যা ঘি মাখন খুব খাইতেন, যেন স্বাস্থ্য ছিল একদম মজবুত স্বাস্থ্য জবরদস্ত, কি কথা বুঝুন নেই। হুজুরের বয়স যখন 85, তো ওই রকম যাত্রাবাড়ি মাদ্রাসায় একদিন হুজুর আসছেন দাওয়াত লগের ইস্তেমায়, তো যাত্রাবাড়ি মোহতাম সাহেব মাওলানা মাহমুদুল্লাহ সাহেব হুজুরের কামরায় খানা খাইতে বসছেন, খাবেন এখন খানা আসতেছে, তা আমি হুজুরের সামনে বসা, আমার উস্তাদ মহব্বতে বসে রয়েছি। তো হুজুরের সামনে একটা ছেলে আসছে মাওলানা মাহমুদুল হাসান সাহেবের সামনে, ছোট একটা ছেলে আসছে পাতলা পুতলা চিকন, তখন কত বয়স হবে 10-12 হবে। তো বলে যে ও কে, বলে এটা মাওলানা মাহমুদ সাহেব বললেন যে এটা আমার ছেলে, নাম কি ওর, ওর নাম মাসরুর, ও ওর মতোই আমার আছে পোলা একটা, ওর নাম মাসরুর। আমরা খুব মজা করে হাসতেছিলাম এত ছেলে এসা স্বাস্থ্য যে মাসাল্লাহ খুব সুন্দর স্বাস্থ্য ছিল, তাই না? হুজুরের এত বয়সও হুজুরের বাচ্চা কাছে ছোট ছোট থাকত। একবার আমি হবিগঞ্জে গেছিলাম অনেক বছর আগে, ওইখানে মাওলানা শেখুল ইসলাম মাওলানা হোসেন আহমদ মাদানী রহমুল্লাহর ছাত্র পাইছি মাওলানা গোলাম কুদ্দুস সাহেব রহমতুল্লাহ আলাই, গোলাম কুদ্দুস বিরাট বড় আলেম, বুখারী শরীফের বহু হাদিস মানে ধারাধারে মুখস্থ বলতে থাকতেন, বুখারী শরীফ পড়াইতেন, বুড়া হয়ে গেছেন, বয়স তখন 80 বা একটু বেশি হতে পারে। তো ওনার যে জামাই মুফতি সাহেদ আমাকে খুব মহব্বত করতেন, যেখানে হবিগঞ্জের এলাকায় আমার মাহফিল হইতেছে মজলিস হইতেছে উনি খুব জামাই মুফতি সাহেব খুব আসতেন। একদিন বললেন যে আমার শ্বশুর আমারে খালি জিজ্ঞেস করেন যে তুমি যে যাও উনি কি বয়ান করে কি বলে, ওনার মাহফিলের শুরুতে কি পুরা বয়ান শেষ পর্যন্ত কি করে, তা আমি শুনে দিতে থাকি। তা আমার শ্বশুর মেয়ে অনেক খুশি, তা আপনারা দেখতে চান, আমি বললাম আচ্ছা ঠিক আছে। একদিন আসি বাসায়, এত বড় আলেম বুজুর্গ মানুষ, তা আমি পরে একদিন সময় করে গেছি ওনারে দেখতে গেছি, বুড়া মানুষ, বাসায় গেলাম তো উনি তো ওই উঁচু খাটে বসা না, আমিও ওনার সঙ্গে বসা, ছোট ছোট বাচ্চা বাচ্চা পোলাপান 2-3টা আছে, একটা এতটুকু আর একটা আরেকটু আরেকটা আরেকটু, ধরেন এই 5 বছর 6 বছর 7 বছর, 7 বছর হবে কিনা সন্দেহ, মানে এই 7-এর তলে এই 3টা মনে হয় একসঙ্গে এসে দাঁড়াইছে। পরে আমি ওদের দেখে ওরা আমার সঙ্গে মুসাফা করে মুসাফা করে, পরে আমি হুজুরের জিজ্ঞেস করতে মুখ খুলতেছি আর কি, হুজুর দিকে মোতাবজ হয়েছি এটা কি ছেলের ঘরে না মেয়ের ঘরে, পরে আমি এমনি হুজুরের দিকে ফিরলাম, আমি বললাম হুজুর এই যে এরকম করছে আমার বাচ্চা এরা, আমি সর্বে জ্বরে খামোশ হয়ে গেছি, ভাই যা আমি জিজ্ঞেস করে কি না একটা সরম পাইতাম, শুনতেছ? বাহ বাহ, সিলেট দরগা শাহজালাল, এই যে দরগা শাহজালালের যে ওখানে বড় মাদ্রাসা, হ্যাঁ, জামিয়া কাসেমুল উলুম, এটার যিনি প্রিন্সিপাল ছিলেন এবং দরগা শাহজালাল মসজিদের খতিব হযরত মাওলানা আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, বড় আলেম, বহুত বড় বুজুর্গ ছিলেন, একই মোহাম্মদ থানবীর রহমুল্লাহ দীর্ঘ সৌহদ প্রাপ্ত ছিলেন, হযরত মুফতি শফি সাহেব রহমুল্লাহর সঙ্গে তাল্লুক ছিল, হাকিমুল ইসলাম কারি তের সাহেব রহমুল্লাহর খলিফা ছিলেন, বহুত বড় উঁচু মানের সাহেব নিষ্পত বুজুর্গ ছিলেন, সিলেট শহরের কুতুব ছিলেন। তো ওনার কোন সন্তানাদি ছিল না, কথা বুঝেন নাই, বয়স যখন সত্তর পঁচাত্তরের উপরে হবে, সত্তর পঁচাত্তরের উপরে, তখন এই ১৮ বছরের এক মেয়ের সঙ্গে হুজুরের বিয়ে হয়েছে, আগের স্ত্রী ইন্তেকাল হলে সিলেট শহরের কে জানি নিজের মেয়ে বিয়ে দিতে রাজি হয়েছে, পরে হুজুরের সঙ্গে বিয়ে হয়েছে। তো ওই ওই ঘরে এই বয়সে ৭৫ বা ৮০ কাছাকাছি হবে ওই রকম সময় একটা বাচ্চা হয়েছে। তা আমি গেছি সিলেটের সফরে, তা আমার সঙ্গে আরো দোস্তাবাব মহিউদ্দিন ছিলেন, তো হুজুরের সঙ্গে দেখা করলাম, আমাকে অনেক বেশি মহব্বত করতেন না এই বুজুর্গ, অনেক বেশি মহব্বত করতেন, আমার শায়খ রহমুল্লাহর সঙ্গে আমাকে দেখছেন তো এই জন্য বহুত বেশি মহব্বত করতেন, এবং আমি ওই বুজুর্গকে মানে অনেক বেশি বেশি স্বপ্নে দেখতেই থাকতাম কালে বিভিন্ন হালতে, এই বুজুর্গকে কত কাইফিয়তে যে ওনাকে আমি স্বপ্নে দেখতে থাকতাম, আজীব মামলা, এবং ওনার আমার প্রতি বহুত দোয়া ছিল, আর ওনার থেকে আমার শেখ রহমুল্লাহ খাস তরিকার দোয়া নিছেন আমার জন্য, যাই হোক, তো অনেক বেশি আমাকে মহব্বত করতেন, খাস মামলা ছিল হজরতওয়ালা, বড় আজীব ঘটনা ছিল, মানে একবার ওই সিলেট মহিউসুন্না চৌধুরীর চা বাগানে হজরতওয়ালাকে নিয়ে গেছিল এমনি দেখার জন্য, দোয়া করানোর জন্য, চা বাগান দেখবেন, তো ওখানে এই বুজুর্গও ছিলেন, মহিউসুন্না চৌধুরীর অনেক ঘনিষ্ঠ মানুষ ইনি, তো ওইখানে এই হজরতওয়ালা রহমুল্লাহ গেছেন বাথরুমে, বাথরুমে ঢুকছেন, তো রুমটা বিরাট রুম, যে রুমের পাশে বাথরুম, অনেক বড় রুমে, হল রুমের মতো খালি, ওইখানে ওই সিলেটের এই বুজুর্গ মাওলানা আকবর আলী সাহেব রহমুল্লাহ একলা বসে রয়েছেন, লাঠি একটা হাতে বসে আছেন এইভাবে, তা আমি দূরে দাঁড়ায় আছি, উনি এইভাবে খামোশ, এক আল্লাহ বলা চেহারা এমনি নূরে ডুবা থাকে, তা আবার চুপচাপ থাকলে মুশকিল লাগে, তো একলা আমি সেখানে, তো ওনারে যে দেখবো আর কাছে যাবো ডরই লাগে, এত হাইবত মাসুস হয়, অনুভব হয় যে সে কাছে যেতে পারতেছিলাম না, কিন্তু আমি তারপরও সাহস করে মন চাই যে একটু যাই, দোয়া নেই, কাছে গেলাম, ইয়ে বললাম হজরত একটু কথা বলবো, হ্যাঁ, মোতাবজ্জ হয়েছেন, চোখ দিয়ে এভাবে তাকায় আছেন, আমি ডরে আল্লাহ রিলাম চাই রয়েছে কেন, কি যে ভয় পাইছি আমি, একদম এমনি তাকায় আছেন, আর তো কেউ নাই সেখানে, লোকজন থাকলে সুবিধা হয় কি, ডর ভাগ করে নেওয়া যায়, হাইবতটা তাকসিম হয়ে যায়, একলা হলে আল্লাহ আল্লাহদের সঙ্গে কোন সময় বড় মুশকিল হয়, হ্যাঁ, ও হো, কারণ আল্লাহ আল্লাহদের সঙ্গে আল্লাহ পাকের খাস নূরতা জ্বালিয়ে থাকে, সেটাকে তাহামুল করা ভীষণ মুশকিল হয়, যাই হোক, এখন গিয়া সামনে পড়ে গেছে, আমরা সরতেও পারতেছি না, দৌড় যে দিব তাও পারতেছি না, পরে দাঁড়ায় থাকলাম, তাকায় আছেন এরকম, তাই বললাম হজরত আমি খুব ঋণগ্রস্ত, তো দোয়া চাই যে আল্লাহ পাক যেন ঋণ পরিশোধের ইন্তজাম করে দেন, বস জোর এক নাড়া লাগাইছেন, এম ভীষণ জোরে, তো আমি তো কাঁপিয়ে গেছি, আল্লাহ কি এটা, এমন নাড়া, এক আওয়াজ, পরে উনি তাকাই আছেন, তো আমি বললাম যে হজরত আমি খুবই অসুস্থ থাকি, দোয়া চাই আল্লাহ সুস্থ করে দেন, সেহের থাকে অসুস্থ থাকে, আর এক নাড়া লাগাইছেন জোরে, দুইবার হলো, পরে বললাম যে আমার আব্বা আম্মা খুব অসুস্থ, বাচ্চা কাচ্চারা অসুস্থ, তো ওদের জন্য দোয়া চাই। আর তো আরেক জোরে নাড়া লাগাইছেন। হ্যাঁ আমি ভাই এমন ভয় পাইছি, পর আমি সোফা বাইরে চলে গেছি। আমি আর ওখানে দাঁড়াই নেছি, আমি ভয় পাইছি যে এখন আর কোনো কথা বললে কি মার দিবেন মনে হইল। মানে এতটা হাইবত জাহির হয়েছে, এতটা ওনার কি বলে এটা হাইবতের বাংলা কি, মানে এতটা আমার অন্তরে ওনার চেহারার নূরের প্রভাবে প্রচন্ড ভীতি সঞ্চার হয়েছে যে আমি আর এটা সয়ে নিতে পারতেছিলাম না কারণে। হ্যাঁ কিন্তু লাহামাল ওর উঠে দিছি দৌড়, মানে একদম দ্রুত গতিতে আমি বাইরে হয়ে গেছি কামরার থেকে, জলদি কোনো সালাম গালামও করিনি। বাইরে গিয়ে ওর ওখানে দরজার বাইরে দাঁড়ায় আছে। হযরত ওয়ালা রহমতুল্লাহ মেজাজ ছিল, হযরত ওয়ালা বুঝতেন যে আমি যেখানেই থাকি ও আমার সঙ্গে থাকে। এবং আমার শায়খ রহমতুল্লাহ আলী বলতেন, আব্দুল মতিন মেয়ের সাথ ইস্তারা চিপক ইস্তারা রহতা হ্যায় জেসা কে মেয়ে শাহ আব্দুল গনি কে সাথ চিপকতা রহতা থা। আমি যেরকম শাহ আব্দুল গনি ফুলপুরির সঙ্গে শিশুর মতো এরকম একদম লাগিয়া থাকতাম, আব্দুল মতিন ওইরকম আমার সঙ্গে লাগিয়া থাকে সর্বক্ষণ। হযরত ওয়ালা রহমতুল্লাহ এইরকম বলতেন, মীর সাহেব বলছেন এটা আমাকে, হযরতের খাদেম খাস মীর সাহেব রহমতুল্লাহ বলছিলেন। তো আমি ওই হযরতের বাথরুমের সামনের থেকে সরে যাব, এটা হযরতের কল্পনায় থাকার কথা না, এবং যদি এরকম দেখবেন বাইরে হয় তো কষ্ট পাবেন, যে তুমি অন্য জায়গায় গেলা কেন, আড্ডা মারছো না, গপ করতে গেছিলাম মুশকিল। তা আমি তো ওখান থেকে যাব না, কিন্তু হযরত বাইর হয়ে দেখেন যে আমি নেই, হযরতকে দেখে আমি জলদি ছুটে আসছি, এসে সামনে দাঁড়াইছি। হযরত বললেন কই গেছিলাম, আমি বললাম হযরতজি হাসতেছিলাম, এক ঘটনা হয়েছিল কি। পরে আমি আসতে কানে কানে বললাম যে হযরত এসা মামলা যে আমি তো মাওলানাকে একলা পাইয়া দোয়া চাইছিলাম, এখন হযরত আমার দিকে মুতাওয়াজ্জ হয়ে গেছেন গভীর ভাবে, ফের ক্যা হুয়া। আরে মিয়া বলিরা বলি মিশে না স্যার, যে হযরত মাওলানা আকবরুল সাহেব কোন মাপের ওলি আল্লাহ, সেটা তো এই কামেল ওলি আল্লাহ বুঝতেছেন। বললেন তুমি দোয়া চাইছিলে, ঘটনা হয়েছে কি? উনি তো খালি ওলি আল্লাহ না, উনি সিলেট চর কুতুব এবং মাজুব মানুষ, জজব গালিব ছিল না, আজীব অবস্থা ছিল। কারণ নামাজের মধ্যে আল্লাহ আকবর হাত বাঁধছেন পড়তেছেন, কেরাত একটু পরপর চুরিয়ে চিৎকার দিয়ে কাঁদতেছেন নামাজের মধ্যে, আজই ভাল ছিল। ওখানে হযরতের পিছনে নামাজ পড়ার তৌফিক হয়েছিল এই বুজুর্গের পিছনে। আমার শেখ রহমুল্লাহ বলতেন যে মন চায় যে মাওলানা আকবর আলী লিখে নিয়ে যায় আমার করাচিতে, ফের হযরত বলতেন যে মাওলানা আকবর আলী যে নামাজ পড়ান কি জানি করাচি মুফতিরা আবার বলেন বলেন কিনা যে হেই নামাজ গেছে সব, যে ডাক মারেন মধ্যখানে এই নারা ডাক মারা, নাহলে কোন তর্জমাই করা মুশকিল। হ্যাঁ যাই হোক, হযরত বললেন হ্যাঁ কি হয়েছে বলো। আমি দেখলাম কিরে এখন তো এক ভয় পাইছিলাম, এখন কি হইল, এখন আর একবার নতুন ভয় পাইতেছি, কি ব্যাপার কি হল। হ্যাঁ ক্যা হুয়া, তা আমি বললাম হযরতজি আমি এই বলছি, হ্যাঁ আপনি ক্যা খা, উনি ক্যা খা, তুমি কি কইছো, উনি কি কইছে সেটা শুনো, ইয়া আল্লাহ আরেক মামলা। আমি বললাম হযরতজি এসা যে আমি তো এই বললাম আমি খালি অসুস্থতাকে দোয়া চাই। হ্যাঁ ফের ক্যা কা, হযরত জোরসে উনুনে নারা মারা ফের। আমি বললাম হযরতজি ফের আপনি কাহা কে মাই মখরুজ হো, তো দোয়া ফরমা দিয়ে জোরসে নারা মারা ফের। আর আমি তিনটা বললাম একটার পর একটা। এমন হযরত বললেন যে নারা মারকে দেখাও, ইয়ে দেখাও কোনো কে কে ওবি দেখাও, ইয়া আল্লাহ তো মুশকিল হয়ে গেল, ক্যামেরা ডাক মারছে তুমি দেখাও। আরে মুসিবত, শায়েক তো শায়েক, শায়েকের সামনে তো কোনো কৃত্রিমতা করা যায় না, শায়েক যেটা বলো ওটাই করতে হয়, কি কথা বুঝো নাকি। আজই মহামেলা আমার এক পীর ভাই আছেন কুমিল্লার হাবিবুল্লাহ সাহেব আশরাফি, ওই যে চকবাজারের কাছে কি জানি রহমতপুর মসজিদের খতিব ছিলেন, এখন ওইদিকে কোন জায়গায় খানকা বানাইছেন, খুব আল্লাহওয়ালা মানুষ সাহেবুল ইসলাম। তো ইনি তো বড় কাটার মতো স্যার উস্তাদও ছিলেন আগে, ভালো আলেম। তো একদিন আমার শেখ রহমতুল্লাহ কে উনি বললেন যে আমাদের দেশে কোন কোন জায়গায় এমনও আছে এরকম ওই জিকির আজকারের মধ্যে বেচারারা জজবের কারণে দেশে দৌড় দেয়, কেউ গাছে উঠে যায় এরকম করে লাভ দেয়, মহব্বতে আল্লাহর মহব্বতের জোশে এসা করে। হজরত বলুন আচ্ছা তো কি এসা করে দেখাও তুমি। ইয়া আল্লাহ এখন তো কি, এখন সাহেব বলছেন তো কিছু করার নেই, এইবারে উঠে দাঁড়ায় গেছে, দাঁড়ায় জিগির করতেছে আল্লাহ এই করে দিশে দৌড়, এক দৌড় গিয়ে ওদিকে উঠে একবার ওই জানলা, একবার এদিকে দৌড় তো জানলা খাম্বার মধ্যে ধরে, আর একদিকে দৌড়, আর যেদিকে যায় মানুষ ভয়ে চিল্লাফাল্লা করতে থাকে। গেছে এই বেচারা গেছে সে করাচিতে হজরতওয়ালার খানকায়, হজরতওয়ালা ওখানে বললেন বলুন হাবিবুল্লাহ দেখাও জিকির কাটতে, বলুন হাবিবুল্লাহ ওই যে তোমাদের দেশের যে কোন আল্লাহওয়ালার মজলিসের জিকিরের যে সেটা দেখাও দেখি। সেখানে উঠেন এমন দৌড় দিছে, আরে ভাই এক লোক জমছে চিপিছে পরে একদম, মানে মানে ওই লোকই মরণাপন্ন অবস্থা। পরে সে তো অনেক ভয় পেয়েছে, হজরতওয়ালা পরে বলেন কে গিয়ে হজমায় ডর গিয়া, সাধারণ মানুষ পাঠান লোক ভাই সাদা সিধা লোক ভয়, হজরত আমি তো আমি বাঁচবো না, কালি কাঁপতেছে এত ভয় পেয়েছে। আল্লাহওয়ালারা যেটা বলেন মুরিদ সেটা মানতে বাধ্য, যদি না যায় বিষয় তো আর বলবেন না। তেমন হজরত বলেন যে দেখাও, আল্লাহ কি মুশকিল, এমন বলছে হজরত মাওলানা আকবরের স্যার উনি তো পাশে খাড়া, আরে ভা উনি তো পাশে খাড়ায় আছেন, ওই লাঠি সেই এত লাঠি সেইটা হাতে তিনি হিয়া আসা যায়। মুসা আলাইহিস সালাম কে যখন আল্লাহ পাক বলছেন হাতে ওইটা কি লাঠিটা, সাইকোলজিস্ট সাহেব রহমুল্লাহর কথা বলছিলাম না পরে তো রয়ে গেছে, তো সেই ওই যে মুফতি রুহুল্লাহ সাহেব রহমুল্লাহ ধানমন্ডিতে ওই শাহরদুইকে উনিও আসছেন দেখতে, তো জিজ্ঞেস করলেন যে হুজুর কেমন আছেন, তো আমার ওস্তাদ সাইকোলজিস্ট রহমতুল্লাহ বললেন যে ভালো আছি আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই, কিন্তু এই আডুডা কালি আডুডা এইরকমই কথা বলতেন, সাদা মাঠা কথা বলতেন, এই খালি আডুডে আমরা হাসতে হাসতে শেষ। তাহলে এত বড় মানুষ এরকম সাদা মাঠা কথা কইলে আজীব মজা লাগে, সবাই মুফতি সাহেব মুফতি সাহেব নুরুল সাহেব রহমতুল্লাহ হাসতে হাসতে শেষ, সবাই হাসতে হাসতে কুটকুট হয়ে গেছে যে বাবা কেসা মজা, খালি আডুডা ওই যে লাডিডা ইয়ে আসা মুসা আলাইহিস সালাম বলে আমার লাড়িরা তো আল্লাহ। এবং আরো বললেন যে আতাওয়াক্কাউ আলাইহা ওয়া হুসু বিহা আলা গানামি ফালিয়া ফিহা মারিব উখরা, যে এটা তো আমার লাড়িরা এটা দিয়ে আমি এটার উপর ভর দেই, এটা দিয়ে পিড়ে পাতা পয়সা আমার ছাগল গুলারে ছাগল বকরি ম্যাস এগুলারে খাওয়াই, আরো বিভিন্ন কাম করি এটা দিয়ে আমি আরো নানান কাম আছে। আল্লাহ পাক বললেন যে এইটা একটু ফেলো তো, হ্যাঁ তোমার লাড়ি দিয়ে একটু ফেলো, ফেললে পরে এইটা একদম হয়ে গেছে সাপ, হ্যাঁ না তো ফলাম্মা রাআ তাহতাজ্জু কাআন্নাহা জান্নুন, যখন ওই লাঠি ফেলছেন তো ওইটা তো একদম এই সাপ হয়ে নড়াচড়া করে ছুটাছুটি করতেছে। মুসা আলাইহিস সালাম ভয়ের ছুটে দিচ্ছেন, আল্লাহ পাক নিজেই বলেন কোরআন শরীফে যে আমার মুসা দিছে দৌড়, ওয়াল্লাহ একদম উল্টা দৌড় মধুরাম, মানে উল্টা দৌড় উল্টা দিকে, মানে ওইটা ফালায়াত হয়েছে এই যে দৌড় উল্টা দিকে দৌড়া দিয়েছেন দৌড়া দিয়েছেন। এবং আল্লাহ পাকের আজিব শান বলেন যে মুসার কান্ড দেখো, ওলাম ইউকে আরে পিছন দিকে একটু তাকায় দেখলে না যে কি হয়েছে না হয়েছে কি জানে, লাড়ি তো আমারটাই কিন্তু না ওইদিকে তাকায় দেখতে সাহস পান নাই। তা আল্লাহ পাক তখন বললেন যে লা তাকাবে মুসা এরকম ভয় পেলা তুমি, ইন্নি লাখাফু লাদাই আল মুরসালুন, নবী রসুল না আমার কাছে ভয় পায় নাকি, তুমি ভয় তো দৌড়ে দিয়েছো বিরো কি কথা বুঝেন নাই। যাই হোক তো লাঠির কিসা তো বলতেছিলাম না, ওইটা তো ওখান থেকে এদিকে এসে গেছিলাম কেমনে কেমনে। চলো লাঠির কিসা পরে বলি। তো পরে হজরত মাওলানা আকবর সাহেব রহমুল্লাহ পাশে দাঁড়ানো, হজরত আমাকে আমার দিকে তাকান আর মাওলানার দিকে তাকান। এখন মাওলানা আকবর সাহেব হাসতেছেন দাঁড়ায় দাঁড়ায়, যে এখন তো আমারও বিপদে ফেলছে। উনি ভাবতেছেন যে আমি কি করছি এটা দেখান লাগবে, কি মুশকিল। হজরত বলেন যে আমি যে একটু দেরি করছি। হজরত বলেন যে দেখাও না কি করছেন। তা আমি উনার দিকে থাকে আর হজরতের দিকে থাকে, তো মাওলানা আকবর আলী সাহেব হাসতেছেন আর আমি হজরত বলেন দেখাতে কেউ নেই, দেখাও না কেন। পর আমি মারছি দূরে নারা, কারণ এই ওরকম বলো আর নারা মারো। পরে আমি বললাম যে হজরত দিয়ে আমি বললাম, পরে পরে মাওলানা এইভাবে নারা মারছে, মারছি এক নারা এক ডাক। পরে মাওলানা আকবর আলী সাহেব চিৎকার দিয়ে হাসতেছেন, খালি হাসতেই আছেন যে আমার উনার পুরো ড্রামা। এখন পরে তিন নারা মারলাম, তিনটা হজরতের খাদেম মীর সাহেব রহমুল্লাহ উনিও সামনে ছিলেন, উনি তো হাসতে হাসতে শেষ, ধুম হাসতেছেন, হজরত ওরা হাসতেছেন। আচ্ছা একটা শুনে এলে বলে ফের কি হুয়া, একটা তো হয়েছে ফের পরেরটা কর। আবার ওটা শুনে এলাম তৃতীয়টা। বস গেলাম সেখান থেকে, চা বাগান থেকে আসছি, আইসে মহিউদ্দিন চৌধুরীর ডাক বাংলোতে আসছি, ওনার বাংলোতে আইসে ওখানে বসলাম। মাওলানা আকবর আলী সাহেব রহমুল্লাহ আইসা এক সোফাতে বসছেন, হজরতওয়ালা রহমুল্লাহ উপরে নিজের না আরেক সোফাতে বসছেন হজরত। তা আমি ওখানে দাঁড়ায় আছি, লোকজন ভিড়, আহলে ওলামা অনেক একদম, তার করাচির মেহমানরা তো ছিলেন। হজরতওয়ালা আমাকে দেখে বললেন, হ্যাঁ মাওলানা নে ক্যা কাহা, তুমি ক্যা কাহা, তুমি ক্যা কাহা, মাওলানা নে ক্যা কাহা, আমি দেখাও। ওইখানে মাওলানা আকবর আলী সাহেবের সামনে তুমি কি করছো, মাওলানা আকবর আলী কি করছে এখন দেখো। ইয়া আল্লাহ আমি তো কি যে মুশকিলে পড়লাম, তো আর বলার নাই। এখন তো আবার আমি তো হাসতে হাসতে শেষ, এখন মাওলানা আকবর আলী সাহেব হাসতেছেন, হাসতে হাসতে উপর হয়ে যান একদম, ভাজ হয়ে যান। যাই হোক, পরে ওরকম আবার ওটা বললাম আর মারলাম ওই নারা। হজরতওয়ালা হাসতে হাসতে শেষ, মাওলানা আকবর আলী সাহেব হাসতেছেন, সব ভীষণ হাসা হাসি। হাজি কি যে করি। আবার মাওলানা আকবর আলী সাহেব গেছেন মাদ্রাসায়, আসছেন তো হঠাৎ, হ্যাঁ কাহা কি আব্দুল মতিন, আব্দুল মতিনকে ডাকো। আসলাম, হ্যাঁ দেখাও ভাই মাওলানা আকবর আলী আসছে তো, কি তুমি কি কি বলছো, মাওলানা আকবর আলী কি করছে দেখো। মাওলানা আসতে আসতে ইয়াল্লাহ, সিলেটে যে কদিন ছিলাম রোজ এই কাণ্ড। এখন যেদিন সিলেট থেকে আসবো এয়ারপোর্টে আসছেন হজরতওয়ালা, হাওয়াই জাহাজে আসবেন এরোপ্লেনে, তা আমিও সঙ্গে ছিলাম এয়ারপোর্টের ভিতরে। সিলেটের ওলামাদের বড় ইজ্জত ওখানে, ওনারা দল হয় না এয়ারপোর্টে, একদম ভিতরে এসে গেছেন হজরতওয়ালার সঙ্গে, গোল হয়ে ওখানে একটা বড় রুমের মধ্যে বসছেন। তো ওখানে হজরতওয়ালা বসা, মাওলানা আকবর আলী সাহেব বসা, দরগা শাহজালাল মাদ্রাসার মুহাদ্দিসিন ওলামায়ে কেরাম বসা, আমি ওখানে দাঁড়ায় আছি। বললেন যে হ্যাঁ আব্দুল মতিন দেখাও। ইয়াল্লাহ ভাই কেসা মুশকিল মোহাম্মদ। আমি তো এখন তো অনেক সিলেটের বহুত ওলামা, এত শরম লাগে যে কি যে করি, আল্লাহ কোন মুশকিল। আর আমার উঠছে এমন হাসি যে কেমনে বলতেও পারতেছি না, হাসির চোটে পর হজরতওয়ালা এক জোর ধমক লাগেছে, কি হাসতেছো তুমি। আমি বলি দেখো তুমি হাসতেছো খালি, কোন হাসি এটা, এসা মৌকা তো তোমার হাসি সামলাও। আমি একদম থামিয়ে গেলাম, পরে ফওরান দেখেছি, মানে হজরত খুশি হবেন আর মাওলানাকে খুশি করবেন, আর হজরতের কোন মাকসাদ ছিল, উদ্দেশ্য ছিল, তা আমি তো আর সেদিক খেয়াল করিনি। আমি তো মনে করছি খালি একটা হয়েছে মজা, কিন্তু মজা না আরো ব্যাপার ছিল। যাই হোক, তো পরে জলদি জলদি ফির দেখাইছে, আল্লাহ মাফ করে দেন, হজরতওয়ালার ইন্তজার হয়েছে। এসা এসা মামলা বহুতই নালায়কি, আল্লাহ ওলাদের মামলা বড় নাজুক হয় ভাই, তাদের দিলে যারা বরাবর কষ্ট হোক তো বড় বিপদ ছিল। ফের হজরতওয়ালা রহমুল্লাহ খুশ হয়ে গেছেন, আর সিলেটের দরগা শাহজালাল মাদ্রাসার উস্তাদরা তো হাসতে হাসতে শেষ। যাই হোক, এখন তো আমি দেখা করলাম মাওলানা আকবর আলী সাহেব রহমুল্লাহর সঙ্গে, ওই যে অনেক বছর পরে, ওনার তো 18 বছরের মেয়ে একটা বিয়ে করছেন। এখন জোহরের আগে দেখা করছে, নামাজ পড়তে গেলাম জোহরের, হুজুরও গেলেন নামাজ পড়তে, নামাজ পড়ে আসলাম, তখন নিজে নিজের রুমের সামনে দাঁড়ায় উল্টা দিকে ফিরে দাঁড়াইছেন, কেউ না আসে, লাঠিও সঙ্গে, কেউ আসবে না। ওরা আমিও দাঁড়ায় আছি, আমাকে নিয়ে দাঁড়ায় আছেন। ওরা নিজে খুললেন দরজা, তালা খুললেন, খুলে দরজা খুলছেন, খুলে আমার বলেন ভিতরে যাও। আরে ভাই আমি ডরে, বহুত ডর লাগতেছিল যে কি মামলা, আমাকে একলাই নিয়ে যেতেছেন ভিতরে, ভিতরে ঢুকেই দরজা লাগাই দিচ্ছেন খালি গনিয়ার আমি। যাই হোক, পরে আমাকে 1000 টাকা দিলেন, দিয়া বললেন যে এটা তো কিতা হয়েছে, এটা তো কিতা হয়েছে। বস, কিতা হয়েছে কি মামলা, 1000 টাকা রাখলাম। পরে আবার দিলেন 1000, এটা তো কিতা হয়েছে, আবার 1000 টাকা দিলেন, এটা তো কিতা হয়েছে। কি বুঝেন নাই, কি বুঝবেন আপনারা, আমি বুঝতেছি না। এরপরে দিলেন 2000 টাকা, বলে যে এটা তো কিতা হয়েছে। আরে আল্লাহ, আমি তো বিপদের শেষ নাই, সবই কিতা হয়েছে, আমি যাই কোন দিকে ভাই, আমি করবো কি টাকা। পরে আমি আল্লাহ আল্লাহ করতেছি যে আল্লাহ আমার বুঝার তৌফিক দেন, আল্লাহ বলার সঙ্গে বেয়াদবিও করা যাবে না, আদবের খেলাপ করা বিপদ, আর কথা বাড়ানোও যাবে না, কি করি। পরে আমি সাহস করে বললাম, হজরত আমি একটু কথা বলি। ওই চুপ বড় বড় করে আমার দিকে তাকায় আছেন, 1 লাখ আমরা কেমনি কি করা। তা আমি ভয়ে, পরে মানে হাইবত লাগে খুব। পরে আমি বললাম, হজরত যে পয়লা 1000 টাকা দিচ্ছেন এটা আমাকে হাদিয়া, এটা আমি মনে করছি। দ্বিতীয় 1000 টাকা দিচ্ছেন আমার সঙ্গে যে সাথীরা আসছে এখানে তাদেরকে খাওয়ানোর জন্য, এই দ্বিতীয় 1000 টাকা। তৃতীয় 1000 টাকা আপনার প্রিয় মানুষ এই ডালকানগর মাদ্রাসায় শেখুল হাদিস মাওলানা কুতুবউদ্দিন স্যার, ওনার জন্য মনে হয় হাদিয়া এটা। 3 নম্বর, 4 নম্বর, 2000 টাকা মনে হয় আমার শাইখের জন্য হাদিয়া দিচ্ছেন করাচিতে পৌঁছানোর জন্য। হজরত আমি ঠিক মতো বুঝছি কিনা, হজরত বলেন এটা তো কিতা হয়েছে, এটা তো কিতা হয়েছে, এটা তো কিতা হয়েছে। নিজের রানের উপর 3 ছাপ্পর মারছেন, এটা তো কিতা হয়েছে। আমি পর বললাম জি হজরত বুঝে আসছে। এরপরে তিনি বলতেছেন যেটা, সেটা হলো যে মেয়ে হয়েছে, আমাকে বললেন যে মেয়ে হয়েছে, মেয়ে হয়েছে, নাম রাখছি মরিয়ম, মরিয়ম। আপনার শেখকে বলবেন দোয়া করতাম যে ছেলে হইত, ছেলে হইত। আল্লাহ, আমি তো ওখানে হাসতে হাসতে শেষ, আমি হাসি না, উনিও হাসতে হাসতে একদম নিচে উপর হয়ে পড়তেছেন। আজিব মামলা, আল্লাহ মালাদের সানি আজিব হয় ভাই। ভাই আল্লাহ পাকের উপরে নজর, আল্লাহ পাক মেয়ে দিচ্ছেন তো ছেলেও হবে আশা করছেন। তো ওনার হায়াত বেশি দিন ছিল না, পরে হজরতের ইন্তেকাল হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ তাআলা ওনাদের সে আল্লাহর মহব্বত ওয়ালা জিন্দগি, সুন্নত ওয়ালা জিন্দগি আমাদেরকে দান করে। ওনার কথা মনে হইলো অন্তর নূরে ভরে যায়, এসা মানুষ ছিলেন এই মানুষটা রে ভাই, কি বলবো। হজরত ওয়ালার দেওয়ানা ছিলেন হজরত মাওলানা আকবর সাহেব রহমতুল্লাহ আলাইহি, আর হজরত ওয়ালাও মাওলানা আকবর সাহেবকে পাইলে ভীষণ মজা পেতেন, খুশি হইতেন। আর সে হজরত ওয়ালা খালি তাকে দেখলে খুশি হইতেন, মাওলানা আকবর সাহেব জোরে নাড়া মারতে থাকতেন, খালি নাড়া লাগাইতে থাকতেন। তো অনেক নাড়া, অনেক ঢাক ঢোক মারতে থাকতেন ধুম। পরে হজরত একসময় বলতেন যে মাওলানা তুমি তো, তুমি বলতেন মাওলানা তুমি তো অনেক ডাকো ভাই, তোমার ডাক বহুত মজা পাই। তো মাওলানা আকবর সাহেব রহমুল্লাহ বলতেন, হজরত আমি কমজোর মানুষ, বাচ্চাদের মতো আমি ওই সুহাইউল্লাহ করি, আপনি তো মজবুত, সব হজম করে ফেলেন। আজিব মামলা, আল্লাহ বলাদের শানই আজিব হয়, তাদের উপরে এতরাজ করা বড় ধ্বংসাত্মক বিষয়, বড় বিপজ্জনক বিষয়। হ্যাঁ, কাউকে আল্লাহ আবুল হাল বানান, তমাম হালের উপরে কাবেজ থাকেন, কোনো মুশকিল হয় না। কারো এসা অবস্থা হয় যে আল্লাহ পাকি তার এই দুর্বলতা কমজুরি আহজারি চিৎকার বাতকার ডাক ডোক এগুলো দেখতে চান, আল্লাহ পাক এসা মেজাজ বানায় রাখেন। কিন্তু আল্লাহ বলাদের উপরে কোনো এতরাজ করা, আপত্তি অভিযোগ তোলা, এটা ঠিক না। যদি দেখা যায় এটি সুন্নত শরীয়তের অনুসারী মুকাম্মাল পাবন, ফের অভিযোগ থেকে বাঁচাচ্ছে, এতরাজ থেকে বাঁচাচ্ছে, আল্লাহ আমাদের হেফাজত করে। যাই হোক, কত সব কথা হয়ে গেছে রে ভাই, কিসের থেকে কি হয়েছে দেখো ভাই। আল্লাহ ওয়ালাদের তাজকিরার দ্বারা আল্লাহ পাকের রহমত না খাস রহমত নাজিল হয়। এই সকল আলোচনাকে বেকার মনে করবা, তারপরে নিজের ক্ষতি নিজে করলা। আল্লাহর খাস বন্দাদের তাজকিরার দ্বারা আলোচনার দ্বারা আল্লাহ পাকের রহমত না খাস রহমত নিঃসন্দেহে নাজিল হয়। শুনতেছো ভাই না? এবং খাস আল্লাহ ওয়ালারা সেটা অন্তর উপলব্ধিও করেন যে আজকে খাস রহমত এবং খাস নূর খুব নাজিল হয়েছে। আমার শেখ রহমতুল্লাহ আলাই হিন্দুস্তানের এক বুজুর্গের সৌবতে গেছিলেন, হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই। তো সেখানে আমার শেখ রহমতুল্লাহ আলাই ওই আল্লাহ ওয়ালার মজলিসে যে নূর দেখছেন, তো হযরত বলছিলেন যে মুয়াসসার চুম মারা সোহবত বজান আশিকা আয়াত আমি বিনামকে জান্নাত বর জমি আজ আসমা আয়াত। হে আল্লাহ ওয়ালা, আপনাদের মজলিসে বসলে উপলব্ধি হয় যেন জান্নাত আসমান থেকে জমিনে অবতরণ করছে। এতটা নূর সেখানে অনুভব হয়, এতটা নূর, এতটা শান্তি, এতটা আরাম, তাই না? সারা দুনিয়া ভুলে যায় মানুষ আল্লাহ ওয়ালাদের সোহবতে, এসা নূর সেখানে। শুনতেছো ভাইরা? আজিব শান মিয়া, দুনিয়াতে যারা জান্নাত তালাশ করে তারা যেন আল্লাহ ওয়ালাদের সঙ্গে খুব থাকে। আল্লাহ ওয়ালাদের সঙ্গেই সঙ্গে থাকাই দুনিয়ার জান্নাত। আল্লাহর মহব্বতে ডুবে থাকা, আল্লাহর ইয়াদে ডুবে থাকে, দুনিয়াতেই জান্নাত। মে রেহতা হুঁ দিনদার জান্নাত মে গোয়া মেরে বাগে দিল মে গুগুল কারিয়া, কি বলা মিয়া সুবহান আজিব শাহ, মজাই মজা, বহু মজাই মজা। এসা মজা আল্লাহর কসম কোথাও নেই দুনিয়াতে, কোথাও নেই। হ্যাঁ, এই জন্য আমার শেখ রহমতুল্লাহ আলী বলতেন যে ভাইরা তোমরা আমার কাছে ঘুরো ঘাড়ো কি জন্য জানো? যে আমার জিন্দগির সার কথা হাসেল এতটুকু যে আল্লাহর ওলিদের পাইলে, দেওয়ানাদের পাইলে আমি সঙ্গে বসছি, থাকছি, তাদের দেখছি। আল্লাহ ওয়ালাদের দেখাও আজিমুশান ইবাদত, তাদের সঙ্গে বসা আজিমুশান ইবাদত, তাদের কথা শোনা আজিমুশান ইবাদত, তাদের দোয়া নেওয়া আজিমুশান সাহাবত, তাদের দোয়া নেওয়া বহুত জবরদস্ত মামলা। এই জন্য আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসা করা, বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে দেখা সাক্ষাৎ করানো, খালি এক আল্লাহওয়ালাকে দেখলোই বাচ্চা, এতেই ওর কাজ হয়ে যায়, জিন্দগি বনার সামান পয়দা হয়ে যায়। আমার শেখ রহমতুল্লাহ আলাই বলেন যে মেরি জিন্দগি কা হাসিল মেরি জিস্ত কা সাহারা তেরে আশেকুম মে জিনা তেরে আশেকুম মে মরনা, সারা জিন্দগি আল্লাহ করছি যে আপনার দেওয়ানদের সঙ্গে আমার বাচ্চা মরা, বস মুঝে কুছ খবর নেই থি তেরা দর্দ কিয়া হয় আর, জানতামই না যে আল্লাহ আপনার মহব্বতের ব্যথা মহব্বতের জ্বালা কি জিনিস। তেরে আশেকুম সে শিখা তেরে সঙ্গে দর পে মরনা, আপনার দেওয়ানাদের নিকট শিখছি আপনার দুয়ারে আপনার চোখাটে মাথা রাখা। হ্যাঁ না, হ্যাঁ, কিসি এহলে দিল কি সোহবত জো মিলি কিসি গো আক্তার, কোন আল্লাহওয়ালার সঙ্গে উঠা বসা এর তৌফিক যদি কারো হয়, কোন আল্লাহওয়ালার সোহবত লাভের তৌফিক যদি কারো হয়, উসে আ গয়া হে জিনা উসে আ গয়া হে মরনা, বস সে তো ভাই জিন্দগি পায় গেছে। যে জিন্দগি দরকার আল্লাহর মহব্বতওয়ালা জিন্দগি, সেটা নিঃসন্দেহে তার নসিব হয়ে গেছে। বাঁচতে হয় কেমনে, মরতে হয় কেমনে, ও শিখে ফেলছে, ও সেটা পেয়ে গেছে। জিন্দগি তো এই জিন্দগি আল্লাহর মহব্বতের জিন্দগি, আল্লাহর জিকিরওয়ালা জিন্দগি। শুনতেছো ভাইরা? হাকিকত মে তো রহনা হ্যায় ইহি বা হক হু রহনা, জিন্দগি হক হু ওয়ালা জিন্দগি, জিন্দগি হল হক হু ওয়ালা জিন্দগি। হ্যাঁ, হাকিকত মে তো রহনা হ্যায় ইহি বা হক হু রহনা, কই রহনে মে রহনা হ্যায় ইয়ে মাহাবে রঙ বো রহনা, দুনিয়ার রং তামাশায় মোরা বাচ্চা, এটা কি জিন্দগি? হ্যাঁ, তো ওই মাওলানা যে সাপ নিয়ে খেলছিল না, হুজুররা তো দিছে দৌড়, হুজুরও দৌড়, ছাত্ররাও দৌড়। আমার বলেছে বহুত মহব্বত করতেন মাওলানা, কেন বা বেড়া হুজুরই দিছে দৌড়, হুজুরই দিছে দৌড়। ওই বরিশালে ছিলেন অনেকদিন, লোক ভোলা, কিন্তু বরিশালে অনেকদিন ছিলেন, বরিশালে ভাষা খুব জানতেন। একটা হুজুরি দিছে দৌড়, আর পোলা বন্ধ কোন দিকে গেছে গা ডরে, কামি তো হাসতে হাসতেছে, এইগুলো কি ব্যাপারটা, এগুলি জেয়াদ করবো, এগুলি কি জেয়াদ করবো, এটা সাপ দিকে উঠে দৌড় পাগল, হুজুরি দৌড় কোরআন শরীফ পড়াবে, হুজুর নিজে উঠে তুষি দৌড়, হুজুর দৌড় দিবে না, মুসা আলাইহিস সালাম দৌড় দিতে, হুজুর দৌড় দিবে না, মুসা আলাইহিস সালাম দিয়েছেন দৌড়, পুরো আল্লাহ পাক ডাইকে আরে যে মুসা তুমি দৌড়াও না, তুমি থামো, এই ভয় পাও কি জন্য, হ্যাঁ খুজহা ওয়ালা তাকাফ দৌড় দিও না, মাওলানা থামো, এই সাপ এটারে ধরো, আমি এটারে আগেরটাই বানাই দিতেছি, তুমি থামো তো, পরে দেখো কেসা মামলা। যাই হোক, আমি বলতেছিলাম যে আল্লাহ আল্লাহদের শান বড় আজীব, যে আমার শেখ রহমতুল্লাহ আলীকে একবার লালবাগ কিল্লার এই ভিতরের মসজিদটার সামনে হজরত হাঁটতেছেন ভোরবেলা, তা আমি বললাম হজরত জি আপনি যে লাঠি খেলা দেখান নাকি, তা আমি তো কোনোদিন দেখি না, বললাম আচ্ছা দেখো না তুমি হাতে বিরাট এক লাঠি, বস হজরত হঠাৎ এক জোরে লাফ মারলেন, আরে আল্লাহ আমি তো কখনো জানি না যে কি হবে, কোনো কথা নাই বার্তা নেই, এমন জোরে হঠাৎ ধামসে একদম দূরে গিয়ে পড়লেন, এত ভারী মানুষটা, এত লম্বা উঁচু মানুষটা, আর জোরে বলতেছেন হালমিম মুবারিস উরি আল্লাহরি, এত ভয়ঙ্কর আওয়াজ ছিল, ঠামসি গিয়ে দূরে পড়ছেন আর লাঠি চালান শুরু করছেন, আমি তো ইন্নারিল্লাহ, এত ভয়ঙ্কর ব্যাপার, তো ওই শাহ আব্দুল গনি ফুলপুর রহমুল্লার থেকে লাঠি শিখছেন আব্দুল জব্বার, হজরত শাহ আব্দুল গনি ফুলপুরি লাঠি চালাইতে থাকতেন, হ্যাঁ না, আর এই শাহ রহ সাহেব রহমতুল্লাহ আমার শেখ রহমতুল্লাহ দুজনে দুজনে মিলে লাঠি ফিরিয়ে দিয়ে থাকতেন, মানে ওনারাও লাঠি মারে লাঠি ফিরিয়েতেন, ওনাদের লাঠি মারি সব উড়ে তুলে দিত, শাহ আব্দুল গনি ফুলপুরি লাঠির সামনে, এসা আজীব মামলা ছিল, এক তো লাঠি চালানোই এক বিশেষ ব্যাপার, শুনছি আমাদের মা রফিক সাহেব নাকি জানে কিছু, আমার দেখা নেই কোনদিন, বাকি এমনি আল্লাহ ওয়ালা যিনি হন তার তো লাঠি না শুধু, ওই যে মুসা আলাইহিস সালামের খালি লাঠি তো না, লাঠির সঙ্গে আল্লাহ পাকের খাস কোন কুদরত সামিল থাকে, আর আল্লাহ পাকের বিশেষ শক্তি সামিল থাকে, সেটা এক ভিন্ন ব্যাপার, হযরত ওয়ালা তো খালি লাঠি চালান না, আল্লাহ ওয়ালা ছিলেন, লাঠির সঙ্গে আল্লাহ পাকের কুদরতের খেল চলতে থাকত, এটা দেখা কেমনে সম্ভব, যাই হোক, তো শাহ আব্দুল গনি ফুলপুর ইউনিভার্সিটি থেকে শিখছেন, তো বরিশালের মাওলানা আমাকে বললেন যে কয় ওরা যখন হামলা করছে কি নিয়ে ছাত্রদের সঙ্গে ঝগড়াঝাটি হয়েছে, পরে পোলাপন কতগুলি আসছে কোথেকে, এসে হামলা করছে, কয় আমি এই লাঠি নিয়ে লাফায় পড়ছেন, উনি মাঠের মধ্যে একলা লাঠি চালাইছেন, এই লাঠির প্রচন্ডতার সামনে সব দৌড় হয়ে পালাই গেছে, সব দৌড় হয়ে পালাই গেছে, কেউ ঠিক নেই, শুনতে সবাই কিসের থেকে এত সব কথা বলছি, তো কি হয়েছিল মামলা, হ্যাঁ ভাই খুদা মাফ করে, বলছিলাম যে ভাই জান্নাতে খেলবো, সেটার থেকে তো বলছিলাম আমার শায়েক রহমুল্লাহ লাঠি খেলতেন, এই খেলার থেকে এত সব খেলা কত দূর গিয়ে পৌঁছে গেছে, এতে মনে হয় যে ঠিকই জান্নাতে লাঠি খেলা নসিব হবে ইনশাআল্লাহ, রব্বুল আলামিনই যদি বলেন যে শাহ আব্দুল গনি ফুলপুর রহমুল্লাহকে মাওলানা তুমি লাঠি খেলা দেখো, তা আল্লাহ পাক বললে তো তাহলে তো আল্লাহ বলার তো এমনি খেলতে নেমে যাবেন, হ্যাঁ না সুবহান আল্লাহ, জান্নাত যে কি মজার জায়গা হবে মিয়া, হ্যাঁ ওখানে দুনিয়ার এই ঝামেলা ঝুমেলা করে কোনো লাভ নাই, চলো একটু থামি, ফের ইনশাআল্লাহ জান্নাতে গিয়ে খুব, হ্যাঁ না, এক বুজুর্গ ছিলেন ভারতে, বহুত বড় উচ্চ স্তরের এক ওলি আল্লাহ ছিলেন, তো উনি এরকম পছন্দ করতেন যে না খায় না খায় থাকা, কম কম খাইতেন বা একদমই অনাহারে থাকতেন, খাইতেন না, কারণ কোন আল্লাহওয়ালা মানুষ যে দুনিয়ার সব থেকে মানে গুনাহ থেকে দূরে একদমই আল্লাহর মহব্বত আর বন্দিগিতে ডুবা, জিকিরে মোরাকাবায় ডুবা মানুষ, এরকম লোক যদি না খায় থাকে তো অন্তরের নূর তুফানের গতিতে বেড়ে যায়, এই জন্যই আল্লাহওয়ালা লোকেরা যখন রোজা রাখেন তো এক এক দিনের রোজা হাজার হাজার লাখ কোটি মাইল অতিক্রম করেন, তারা একদিনের রোজা এসা নূরের তুফানের মধ্যে তারা থাকেন, হ্যাঁ যাই হোক, তো হ্যাঁ কি ওই বুজুর্গ এরকম না খায়, অনাহারে অনাহারে থাকতে পছন্দ করতেন, নূরই নূরের মধ্যে ডুবতেন এবং মজা পাইতেন। বড় ওনার স্ত্রীও ওই ওনার মতো এরকম হালত, ওই রকম আবেগ পয়দা হয়ে গেছে। তা আমিও আপনার সঙ্গে না খেয়ে থাকবো, দুজনই আল্লাহওয়ালা। একদিন স্ত্রীর আর সহ্য হয় না, এত কষ্ট না খেয়ে থেকে একদমই কাতর হয়ে গেছেন, ক্ষুধার যন্ত্রণা। পরে একদিন স্বামীর কাছে আসছেন, ওই আল্লাহর ওলির কাছে আয়েশা তখন বললেন যে হযরত আর সহ্য হয় না, আর পারি না, আমি একদম জান শেষ হয়ে গেছে না খেয়ে থাকতে। তার কাম না, স্ত্রী যখন কাঁদতেছেন তখন ওই বুজুর্গ তখন ওনার সঙ্গ দিলেন এবং বললেন যে হ্যাঁ তোমার অনেক কষ্ট হয়ে গেছে, পরে একটু সান্ত্বনা পায়া শান্ত হয়ে গেলে তখন বললেন যে বিবি থোড়া সা আওর সবর করলো, বিবি থোড়া সা আওর সবর করলো, ইনশাআল্লাহ হাম জান্নাত মে যাকে খায় গিয়ে, বিবি আর একটু সবর করো, ইনশাআল্লাহ আমরা জান্নাতে গিয়ে তৃপ্তি সহকারে খাব। কেসা মোহাম্মদা, আমার ভাইরা হারাম দুনিয়ার মধ্যে নিজেকে বরবাদ না করি। হ্যাঁ, এই গান, এই বাদ্য, এই তামাশা, এই টেলিভিশন, এই ইন্টারনেট, যেগুলো নাজায়েজ জিনিসের মধ্যে পড়া, সেটার থেকে নিজেদেরকে দূরে রাখি। নাজায়েজ মজার মধ্যে না যাই, হ্যাঁ আল্লাহ হালাল খাই, হালাল আয় রোজগার করি, হালাল ভাবে চলি এবং আল্লাহ পাকের হুকুম আকামের মধ্যে থাকি, সুন্নত তরিকায় থাকি, আর কিছু সময় আল্লাহ পাকের জিকির করি। জিকির এসা মজা যে কি বলা, জিকির তো এসা মজা যে সারা জাহানকে ভুলে যাওয়া। কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছিলেন না, বোঝা কি না, ফের কয়েকবার কয়েকবার আল্লাহ আল্লাহ জিকির করো, প্রথমবার আল্লাহ 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 কেসা প্যারা নাম হ্যায়, ওয়াহ ওয়াহ আল্লাহ আল্লাহ কেসা প্যারা নাম হ্যায়, আশিকুন কা মিনা আওর জান। আমার শেখ রহমুল্লার কথা ভাই, আজীব মানুষ ছিলেন ইয়া আল্লাহ বলা, বহুত আজীব। শেখ হুদিস মোহন আজুল সাহেব রহমতুল্লাহ আলাই আমার শেখ রহমুল্লার মজলিসে আসতেন, আইসা আদবের সঙ্গে এসা বসতেন যে সব দেখনে ওয়ালারা আলেম ওলামা সব মানুষরা আশ্চর্য হইতেন যে কি হলো এত বড় আলেম মানুষ এখানে এসে এরকম আদব এহতেরাম মহব্বতের সঙ্গে বসেন। হুজুরের শান ছিল এটা যে আল্লাহ ওয়ালাদেরকে এইভাবে মহব্বত করতেন, এইভাবে এহতেরাম করতেন। তিনিও আসতেন আমার শেখ রহমুল্লার মজলিসে, ঘন্টা ঘন্টা বসে থাকতেন, ঘন্টা ঘন্টা কয়েক ঘন্টা একসঙ্গে, দুই ঘন্টা তিন ঘন্টা এরকম বসে থাকতেন মহব্বতের সাথে। শুধু হজরতওয়ালাকে দেখা হজরতের সঙ্গে বসার জন্য আসতেন, এই সকল মানুষ আল্লাহ ওলাদেরকে চিনতেন, তাই না? আলেম ছিলেন, বড় আলেম ছিলেন খতিব মাওলানা ওয়াজিউল হক জালাল আব্দুল ইসলাম রহমতুল্লাহ, আল্লাহ ওনাদেরকে মাগফিরাত দেন, অনেক বড় মর্তবা দেন। মাওলানা চাঁদ মোহাম্মদ আলী চাঁদপুরি রহমতুল্লাহ শেখ উল হাদিস মাওলানা আজিউল হক সাহেব রহমতুল্লাহ উস্তাদ ছিলেন এবং শাহরদুইয়ের সাথী ছিলেন সারানপুরে। মাওলানা জাকির সাহেব রহমতুল্লাহ শেখ উল হাদিস মাওলানা জাকির রহমতুল্লাহর ছাত্র ছিলেন দুজন, শাহরদুই মাওলানা মোহাম্মদ আলী চাঁদপুরি, একসঙ্গে এক জামাতে পড়তেন দুজন। বিরাট বড় আলেম, হ্যাঁ, সুল্লাম উল উলুম পড়াইতেন বড় কাটার মাদ্রাসা। মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ মাওলানা মোহাম্মদ আলী চাঁদপুরি রহমতুল্লাহর নিকট সুল্লাম উল উলুম পড়ছেন মান থেকে। বহুতই আল্লাহওয়ালা লোক ছিলেন মাওলানা চাঁদপুরি রহমতুল্লাহ আলী। হ্যাঁ, এবং হজরত হাকিমুল থানবীর সোহবত প্রাপ্ত মাওলানা চাঁদপুরি। আমার শেখ রহমুল্লাহর একদম দেওয়ানা ছিলেন, হজরত ওয়ালা রহমুল্লাহ সম্পর্কে বলতেন যে আপনি আমার বড় পীর জিলানি, আপনি আমার খাজা মহিউদ্দিন চিশতি, বরং তিনি বলতেন যে আপনি বড় পীর জিলানি থেকে কম না, আপনি তো বড় পীর জিলানি থেকে কম না, এইরকম বলতেন এই হজরত মাওলানা মোহাম্মদ আলী চাঁদপুরি রহমতুল্লাহ। শুনতেছেন ভাইয়ারা, বাচ্চার মতো হুজুর হজরতের দিকে তাকায় থাকতেন, হজরতকে দেখলে এত উঁচু লম্বা বিরাট ভারী মানুষ, কিন্তু হজরতওয়ালার সামনে আসলে, হজরতওয়ালার বয়স তো মাওলানা চাঁদপুরি থেকে অনেক কম, বহুত কম, কিন্তু হজরতকে শায়েখ বানাইছেন, হজরতের খলিফা তিনি। হজরতের সামনে একদম বাচ্চার মতো থাকতেন, সবাই মজা পাইত যে একদম মনে হয় যে বাচ্চার মতো করতেন। একবার হজরত মাওলানা মোহাম্মদ আলী চাঁদপুরি রহমুল্লাহ আমার শায়েখকে লুঙ্গি হাদিয়া দিচ্ছেন। হজরতওয়ালা রহমুল্লাহ তো এমনি পড়তেন সবসময় পায়জামা, লুঙ্গি তো পড়তেন না, কিন্তু হজরত মাওলানা চাঁদপুরি ভালো দামি লুঙ্গি নিয়ে আসেন ঢালকানগরে হাজি কামাল সাহেব রহমুল্লাহর বাসায় হাদিয়া দিচ্ছেন। তো লুঙ্গি কামরায় রাখছেন, রাইখার পর হজরত বাইরেছেন ঘরের বারান্দায় দাঁড়াইছেন, তো মাওলানা চাঁদপুরি সামনে খাড়ায় আছেন, হজরতওয়ালা একদম মুখোমুখি দাঁড়ানো আছেন, আমি পাশে, আমি তো দাঁড়ায় থাকি আর তামাশা দেখতে থাকি, সব মজাই মজা। হজরতওয়ালা মাওলানা চাঁদপুরির দুই কাঁধের উপর এরকম হাত রাখছেন, দুনো হাত রাখছেন, রাইখা ফের হজরত বলতেছেন, মাওলানা মাওলানা আপ কি লুঙ্গি, মানে জরুর লুঙ্গা। দুই সিনাতে কাঁধে ধরেন ঝাঁকি হালকা দিয়া বলছেন যে মাওলানা আপ কি লুঙ্গি, মানে জরুর লুঙ্গা। মাওলানা চাঁদপুরি হাসতে হাসতে এরকম কাঁপতেছিলেন, খালি পুরা শরীর নাচতেছিল, কি সে মজা। হজরতওয়ালা হাসতেছেন, আজিব মামলা, এ আল্লাহ বলাদের কি বলবো আপনাদেরকে, কেমনে বুঝায় কোন ভাষায়, হ্যাঁ, এগুলো আমরা বাহ্যিক কথা ছিল, আল্লাহর কসম ওই সময় মনে হইতেছিল যে হজরতওয়ালা আর মাওলানা যেখানে দাঁড়ানো মনে হয় যে মানে একদম আসমান জমিন সব নূর, একদম ডুবে আছে, নূরই নূর, নূরই নূর, নূরই নূর, বাস এসা শান লাগতেছিল, আজিব লাগতেছিল। আর হজরতওয়ালা যখন হাসতেছিলেন, খোদার কসম আল্লাহর কসম, সে হাসির মধ্যে নূরে একদম মানে ঝড় তুফান মনে হইতেছিল। এখনো সেই দৃশ্য মনে হচ্ছে, রু লজ্জত মাহসুস করতেছে। হ্যাঁ, কি বলা, ওয়াহ ওয়াহ ওয়াহ, দুনিয়াতে জান্নাতে আল্লাহ আলাদের সোহবত, হ্যাঁ, মুয়াসার চু মারা সোহবত বজানে আশেকা আয়াত হামি বি নাম কি জান্নাত বর জমি আজ আসমা আয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করে, গুনাহ থেকে বাঁচি, আল্লাহ ওলাদের সঙ্গে উঠা বসা রাখি, কোন আল্লাহ ওলার সঙ্গে সম্পর্ক রাখি, রোজানা কিছু সময় থোড়া সময় একটু জিকির করি ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাক তৌফিক দান কবুল করে। এই গপসপ করতে করতে আজকে কথা মজলিস শেষ হয়ে গেল, হ্যাঁ, আজকে তো আর সময় নেই ভাই মাওলানা রফিক, بس هو آخر الدعوان عن الحمد لله رب العالمين صلى الله على نبينا محمد.
আমরা বিশ্বের যে প্রান্ত থেকে এগুলো আলাদা মাত্রা তার গুণে এই বয়ান করে শুনি, নিজের ব্যবস্থা পাক এবং বন্ধু ব্যাপক প্রচার করব এবং তাদের বিবৃতি করার জন্য শোনার জন্য খুব উদ্যোগ করতে থাকবো। মেয়েদের অ্যাড্রেস www.khankabini.com, মেয়েদের অ্যাড্রেস www.khankabini.com। আমরা আমাদের দ্বারা আমার দরকার আগামী 11 জানুয়ারি সোমবার বিক্রমপুর গার্ডেন সিটি ব্যবসায়ী সমিতির উদ্যোগে হজরতের ইসলামী মাহফিল, আগামী 11 জানুয়ারি সোমবার বিক্রমপুর গার্ডেন সিটি ব্যবসায়ী সমিতির উদ্যোগে হজরতের ইসলামী মাহফিল, হজরতের বয়ানের সময় বাদ এশা। Thank you.